الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সপ্তাহের রিসালা খোদা ভীরুদের নামাজ এই বিষয়গুলো আমির আহলের দামাত বারাকাতুল আলিয়ার কিতাব ফয়জানে নামাজের ৩৫৫ পৃষ্ঠা থেকে ৩৬২ এবং ৩৬৭ থেকে ৩৭৪ পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। দুয়ায়ে আত্মার হে আল্লাহ পাক, যে কেউ খোদা ভীরুদের নামাজ এই পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে তোমার সত্যিকার ভয় দান করে তাকে তার মাতা পিতা সহ বিনা হিসাবে ক্ষমা করে দাও। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরুদে পাক পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের তিনটি হাতিয়ার। তাবেঈ বুজুর্গ হযরত ওহাব বিন মুরাব্বি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বনী ইসরায়েলের এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে শয়তান প্ররোচনা দেওয়ার খুবই অপচেষ্টা করল, কিন্তু সফলকাম হল না। একদিন সে বুজুর্গ তার প্রয়োজনে বের হলে শয়তানও তার পিছু নিল। সে আকাঙ্ক্ষা ও রাগের মাধ্যমে প্ররোচনা দিতে চাইল, কিন্তু কিছু হল না। অতঃপর সে তাকে ভয় দেখানোর জন্য পাহাড় থেকে একটি পাথর ফেলে দিল। বুজুর্গ আল্লাহ পাকে জিকির করা শুরু করলেন, তো সে পাথরটি দুর্ভূত হয়ে গেল। এরপর আবারও ভীতি প্রদর্শন করার জন্য সে বাঘ এবং অন্যান্য প্রাণীর রূপ ধারণ করল। তিনি পুনরায় আল্লাহ পাকে জিকির করা শুরু করলেন, আর সেটার দিকে ভ্রুক্ষেপ করলেন না। যখন সে বুজুর্গ নামাজ পড়া আরম্ভ করলেন, তখন শয়তান সাপের আকৃতি ধারণ করে তার পায়ের দিক থেকে প্রবেশ করে শরীরের সাথে জড়িয়ে গেল। যখন বুজুর্গ সিজদার জন্য মাথা রাখলেন, তখন সাপটি তার মুখ খুলে দিল যেন তার মাথাটি গিলে ফেলতে পারে। বুজুর্গ সেটাকে সরিয়ে জমিনে সিজদা করলেন। নামাজ পরিপূর্ণ করে তিনি সামনে অগ্রসর হলেন। শয়তান তার আসল আকৃতি নিয়ে তার সামনে এলো আর বলতে লাগলো, আমি আপনাকে ধোকা দেওয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, ভবিষ্যতে আপনাকে আর কখনো প্ররোচনা দিব না। বুজুর্গ বলেন, তুমি আজকে আমাকে ভয় লাগানোর অনেক চেষ্টা করেছ, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া, আমি ভয় পাইনি আর তোমার সাথে বন্ধুত্ব করার প্রয়োজন নেই। শয়তান বলল, আপনি কি আমার নিকট আপনার পরিবারের অবস্থাটি জিজ্ঞাসা করবেন না যে আপনার অনুপস্থিতিতে তাদের সাথে কি ঘটে? বুজুর্গ বলল, আমি তাদের আগেই মরে গেছি, অর্থাৎ তাদের ব্যাপারে তোমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। সে বলল, আপনি এটা জিজ্ঞাসা করবেন না যে আমি মানুষকে কিভাবে প্ররোচনা দিই? নাম্বার ১ কৃপণতা, নাম্বার ২ রাগ ও নাম্বার ৩ নেশা। মানুষ যখন কৃপণতায় আসক্ত হয়ে যায়, তখন আমি তার সম্পদ তার চোখে সামান্য করে দেখাতে শুরু করি। এভাবে নিজের সম্পদ বৃদ্ধি করার মোহে পড়ে সে তার সম্পদের শরীর হকসমূহ আদায় করা থেকে দূরে থাকে এবং অন্যের সম্পদের প্রতি লোভ করে বসে। আর যখন মানুষ রাগান্বিত হয়, তখন আমি তার সাথে এমন ভাবে খেলি বাচ্চারা যেমনি ভাবে বল দিয়ে খেলে। যদিও বা সে এমন নেককার লোক হয় যে তার দোয়া দ্বারা মৃত জীবিত হয়ে যায়, তা সত্ত্বেও আমি সেই রাগী লোক থেকে হতাশ হই না। কেননা একদিন না একদিন সে রাগের বশীভূত হয়ে এমন কথা বলে দিবে যেটা ফলে তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আর যখন মানুষ নেশা করা শুরু করে দেয়, তখন তাকে আমার ইচ্ছা অনুযায়ী যে গুনাহের দিকে চাই সেদিকে টেনে নিয়ে যাই, যেমনি ভাবে ছাগলকে কান ধরে নিয়ে যাওয়া হয়। হে আশিকানের রসুল, এই ঘটনা থেকে প্রতীয়মান হল যে শয়তান মানুষকে প্রতিটি সম্ভাব্য উপায়ে ইবাদত থেকে দূরে রাখার অপচেষ্টা করে থাকে, কিন্তু নেককার ও একনিষ্ঠ বান্দাগণ আল্লাহ পাকের সাহায্যে তার ফাঁদ থেকে বেঁচে যায়। এটাও বোঝা গেল যে কৃপণতা, রাগ ও নেশা শয়তানের তিনটি নিকৃষ্ট অস্ত্র, যা দ্বারা সে মানুষকে ধ্বংস করার অপচেষ্টা করে থাকে। প্রত্যেক মুসলমানের উচিত শয়তানের ওইসব হাতিয়ারগুলোকে ব্যর্থ করে দেয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, যদি কান্না করতে করতে নামাজ পড়া নসিব হতো! নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার জন্য হাত উঠানোর সময় হায় যেন এই কল্পনা হয় যে আল্লাহ পাককে দেখছি, অথবা কমপক্ষে এই ধারণা যেন সৃষ্টি হয় যে আল্লাহ পাক আমাকে দেখছেন আর আমি একটি মুহূর্তের জন্য তার থেকে গোপন নয়। সৌভাগ্যক্রমে নামাজের কিয়ামের মধ্যে লজ্জায় মাথা অবনত থাকত, উভয় কাঁধ ভয় থরথর করে কম্পন করত, চেহারা ভীত সন্ত্রস্ত হয়ে হলুদ বর্ণ ধারণ করত, অন্তরে বিনয়ী ভাব হতো আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেটার বহিঃপ্রকাশ হত, এমনকি চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতো এবং রুকু ও সিজদায় তার মাহাত্ম্য অন্তরে থাকত, এবং সিজদায় এই বিশ্বাসও থাকত যে এখন আমি আল্লাহ পাকের খুবই নিকটে রয়েছি। যেমনটি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদার মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে। কিন্তু এসব অবস্থাদি তখন সৃষ্টি হবে যখন অন্তর অন্তর দুনিয়াবী অপবিত্রতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। অন্তরে এই খেয়াল আসবে যে আল্লাহ পাক দেখছেন, আর হিসাব দেওয়ার জন্য তার সামনে উপস্থিত হওয়ার অনুভূতি হবে এবং মস্তিষ্কে আখিরাতের চিন্তাধারা বিদ্যমান থাকবে। বক্ষ মুবারক হাড়ির মতো টকবক করত। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন তার বক্ষ মুবারক হাড়ের মতো টকবক করত। নবী দহিত্র ইমামে আলী মাকাম হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা হযরত সাইয়্যিদুনা ইমাম জাইনুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেন তখন রং মুবারক হলুদ হয়ে যেত। পরিবারের লোকেরা জিজ্ঞাসা করল, ওযু করার সময় আপনার কি হয়ে যায়? বললেন, তোমরা কি জানো না কার আলিশান দরবারে উপস্থিত হব? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্পন সৃষ্টি হয়ে যেত। যখন নামাজের সময় হতো মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুতাদা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কম্পন সৃষ্টি হয়ে যেত এবং চেহারা রং পরিবর্তন হয়ে যেত। জিজ্ঞাসা করা হলো, হে আমিরুল মুমিনিন, কি হলো? বললেন, সেই আমানত আদায় করার সময় এসে গেছে যেটা আল্লাহ পাক জমিন ও আসমান এবং পাহাড়ের উপর পেশ করেছেন। তো তারা সেটাকে গ্রহণ করতে অস্বীকার জানালো এবং ভয় পেল, আর আমি অর্থাৎ মানুষ সেটাকে গ্রহণ করেছি। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম প্রচুর কান্না করতেন। আল্লাহ পাকের সত্য নবী নবী ইবনে নবী হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিসসালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন খোদা ভীতিতে এত পরিমাণ কান্না করতেন যে বৃক্ষ ও মাটির ঝিলাও তার সাথে কান্না করত। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম এইভাবে অনবরত অশ্রু প্রবাহিত করতে থাকতেন, এমনকি চোখের পানির কারণে তার চেহারা মুবারক অর্থাৎ গালের উপর ক্ষত হয়ে গেল। তার আম্মা জান রাহমাতুল্লাহ তাআলা আলাইহা আঘাতের উপর ব্যান্ডেজ লাগিয়ে দিতেন। তা সত্ত্বেও যখন তিনি দ্বিতীয়বার নামাজের জন্য দাঁড়াতেন তখন পুনরায় কান্না শুরু করে দিতেন, যার ফলে সেই মোটা কাপড়টি ভিজে যেত। যখন আম্মাজান সেটাকে শুকানোর জন্য নিংড়াতেন এবং তিনি তার চোখের পানি তার মায়ের বাহুর উপর দিয়ে বেয়ে পড়তে দেখতেন, তো আল্লাহ পাকের দরবারে আরজ করতেন, হে আল্লাহ পাক, এগুলো আমার চোখের পানি, ইনি আমার আম্মাজান আর আমি তোমার বান্দা, আর তুমি সবচেয়ে বেশি দয়ালু। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করি, আমি তিন কাতার পেছন থেকে তার কান্নার আওয়াজ শুনেছি। হযরত বিশর বিন হুসাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাঈদ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যখনই ফরজ নামাজে দণ্ডায়মান দেখতাম তখন তার চোখের পানি দাড়ি মুবারক দিয়ে বেয়ে পড়তে দেখতাম। হযরত ইসহাক বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাঈদ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কিবলামুখী হয়ে নামাজ পড়তে দেখতাম, আর চাটাইয়ের উপর তার অশ্রু প্রবাহিত হওয়ার আওয়াজ শুনতাম। হযরত আবু আব্দুর রহমান আসাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরত সাঈদ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আরজ করলাম, হে আবু মুহাম্মদ, আপনি নামাজের মধ্যে কান্না করেন কেন? তিনি বললেন, হে বাতিজা, এটা কেন জিজ্ঞাসা করছো? আমি আরজ করলাম, হয়তো এর দ্বারা আল্লাহ পাক আমাকে উপকৃত করবেন। ইরশাদ করলেন, আমি যখন নামাজের জন্য দণ্ডায়মান হই তখন জাহান্নামের নকশা আমার চোখের সামনে ভেসে ওঠে। সর্বক্ষণ ক্রন্দনকারী বুজুর্গ হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাঈদ বিন সাঈদ তায়েফী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কখনই কান্না থামত না, সব সময় কান্না করতে দেখা যেত। নামাজ আদায় করলে কান্না করতেন, তাওয়াফ করলে কান্না করতেন, বসে বসে কুরআন পড়লে কান্না করতেন। তার সাথে আমার যখনই রাস্তায় দেখা হতো তখনও কান্না করতে দেখতাম। এক ব্যক্তি তাকে সব সময় কান্না করার কারণে তিরস্কার করলো অর্থাৎ মন্দ বলল, তো তিনি কান্না করে দিলেন আর বিনয় সহকারে বলতে লাগলেন, তোমার আমার কান্না করার কারণে নয় বরং আমার গুনাহ ও অবাধ্যতার প্রতি নিন্দা করা উচিত, কেননা এই দুটি অর্থাৎ গুনাহ ও অবাধ্যতা আমার উপর প্রাধান্য লাভ করেছে। সেই ব্যক্তিটি যখন এটা শুনল তো তাকে ছেড়ে চলে গেল। নামাজের মধ্যে ব্যথা বা মুসিবতের কারণে এই শব্দগুলি আহ উহ উফ তুফ বের হয়ে গেল অথবা আওয়াজ করে কান্না করার ক্ষেত্রে শব্দের সৃষ্টি হয়ে গেল, তো নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি কান্না করার ক্ষেত্রে শুধুমাত্র অশ্রু বের হয়, আওয়াজ ও শব্দ বের না হয়, তবে অসুবিধা নেই। যদি নামাজের মধ্যে ইমামের তিলাওয়াতের আওয়াজের কারণে কান্না করতে থাকে এবং আরে জি হ্যাঁ মুখ দিয়ে অনিচ্ছায় বের হয়ে গেল, তো কোনো অসুবিধা নেই, কেননা এটি একাগ্রতার কারণে বের হয়েছে। আর যদি ইমামের সুললিত কণ্ঠের কারণে এই শব্দগুলি বলে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের মধ্যে যা কিছু পড়া হয় তার অর্থ মুখস্থ থাকা। একাগ্রতা অর্জন করার জন্য নামাজের মধ্যে পঠিত সুরাসমূহ ও আজকারে নামাজ যেমন সানা, সুরা ফাতেহা, রুকু ও সিজদা, তাসবি এবং দুরুশরীক ইত্যাদির অর্থ মুখস্থ থাকা উচিত, যাতে বুঝতে পারে যে আপন প্রতিপালকের নিকট আরজ করছে। আয়াত ও দোয়ার অর্থ যদি মুখস্থ থাকে তবে মনোযোগ নিয়ন্ত্রণে রাখা যাবে আর ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে বিনয় ও একাগ্রতা সহকারে নামাজ আদায় করার সৌভাগ্য নসিব হবে। হযরত হাকাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই বিষয়টি নামাজ পরিপূর্ণ হওয়ার সাথে সম্পৃক্ত যে তোমার জানা না থাকা যে তোমার ডানে ও বামে কে আছে। সাহাবী ইবনে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নামাজের মধ্যে একাগ্রতা হলো এটা যে নামাজি তার ডানে ও বামের ব্যক্তিকে না চেনা। তাবেঈ বুজুর্গ হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে আমি হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এর এই বাণীটি শুনেছি, 40 বছরের কাছাকাছি আমি নামাজের মধ্যে আমার ডানে বামের ব্যক্তি কে সেটা জানি না। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি পড়ার কারণে নামাজের রুহ চলে যায়। রুকু, সিজদা, কওমা ও জলসা ইত্যাদি ধীরে সস্তিতে আদায় না করা হয় তো কখনো একাগ্রতা ও বিনয় ভাব সৃষ্টি করা সম্ভব না, কেননা তাড়াহুড়ো করার কারণে নামাজের রুহ চলে যায়। আফসোস, বর্তমান যুগের মুসলমানদের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ নামাজ পড়ে থাকে, আর যারা পড়ে তাদের মধ্যে অনেক খুবই তাড়াহুড়া করার কারণে নিজের নামাজ সমূহ নষ্ট করে বসে। তাড়াহুড়া করে ভুল নামাজ আদায়কারীকে নামাজ চোর বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হল সে যে নিজের নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি নিজের নামাজের মধ্যে কিভাবে চুরি করতে পারে? তখন তিনি বললেন, সে সেটা রুকু সিজদা পরিপূর্ণ আদায় করে না, অথবা বললেন, সে রুকু সিজদা নিজের পিঠ সোজা করে না। হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, বোঝা গেল সম্পদের চোরের চেয়ে নামাজ চোর নিকৃষ্ট, কেননা সম্পদের চোর যদিও শাস্তি পায় তবু চুরির মাল থেকে কিছু না কিছু উপকৃত হয়, কিন্তু নামাজ চোর পুরোটাই শাস্তি পাবে, তার জন্য উপকারের কোন সুযোগ নেই। সম্পদ চোর বান্দার হক নষ্ট করে আর নামাজ চোর আল্লাহ পাকের হক বিনষ্ট করে। এই অবস্থাটি তাদের যারা অসম্পূর্ণভাবে নামাজ আদায় করে থাকে। এর দ্বারা ওইসব লোকেরা শিক্ষা গ্রহণ করুন যারা মোটেও নামাজ পড়েন না। হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন যে নামাজের মধ্যে রুকু সিজদা পরিপূর্ণ আদায় করছে না, তো তাকে বললেন, তুমি নামাজ আদায় করো নাই, আর যদি এই অবস্থায় মারা যাও তবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর তোমার মৃত্যু হবে না। নাসাই শরীফের রেওয়ায়েতে এটাও রয়েছে যে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কখন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলল, 40 বছর ধরে। তখন তিনি তাকে বললেন, তুমি 40 বছর ধরে কোনো নামাজই পড়ো নাই, আর যদি এই অবস্থায় তোমার মৃত্যু চলে আসে তবে দিনে মুহাম্মদের উপর তোমার মৃত্যু হবে না। হযরত আব্দুর রহমান বিন শিবল রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ন্যায় ঠোকর মারতে ও হিংস্র পশুদের মতো হাত বিছাতে নিষেধ করেছেন। এই হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ সিজদাকারী সিজদা এমন দ্রুততার সাথে না করা যেমন কাক জমিনের উপর ঠোকর মেরে তৎক্ষণাৎ উঠিয়ে নেয়, আর সিজদার মধ্যে কোনো জমিনে না লাগানো যেমন কুকুর, সিংহ ইত্যাদি বসার সময় লাগিয়ে থাকে। হযরত আবু মুসা আশআরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রুকু পরিপূর্ণভাবে আদায় করে না আর সিজদার মধ্যে শুধু ঠোকর মারে, তার উদাহরণ সেই ক্ষুধার্ত ব্যক্তির মতো যে একটি বা দুটি খেজুর খেলে সেটা তার ক্ষুধা নিবারণ করতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণায় উপবিষ্ট ছিলেন। সে ব্যক্তিটি নামাজ পড়ল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও। ওয়া আলাইকুমুস সালাম, ফিরে যাও, তুমি নামাজ পড়নি। সে ফিরে গিয়ে নামাজ পড়ল, অতঃপর এসে সালাম পেশ করল। তিনি বললেন, ওয়া আলাইকুমুস সালাম, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। সে দ্বিতীয় অথবা এর পরের বার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, যখন তুমি নামাজের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে তখন পরিপূর্ণ ওযু করো, অতঃপর কাবার দিকে মুখ করো, এরপর তাকবীর বলো, অতঃপর যতটুকু কোরআন পড়া সহজ হয় ততটুকু পড়ে নাও, এরপর রুকু করো, এমনকি রুকুতে স্থির হয়ে যাও, এরপর উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাও, অতঃপর সিজদা করো, এমনকি সিজদা স্থির হয়ে যাও, এরপর উঠে স্থির হয়ে বসে যাও, এরপর সিজদা করো, এমনকি স্থির হয়ে যাও, অতঃপর উঠে স্থির হয়ে বসে যাও, এরপর নিজের সকল নামাজের মধ্যে এরকমই করো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য নামাজ। তাবেঈ বুজুর্গ আমিরুল মুমিনীন হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্নতের উপর আমলের ভরপুর চেষ্টা করতেন। যখন তিনি মদিনা শরীফের শাসক ছিলেন, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ খাদিম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে মদিনা শরীফ আসলেন। তো হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পিছনে নামাজ পড়েন। তার হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নামাজ খুবই পছন্দ হলো। সুতরাং নামাজ পড়ার পর বললেন, আমি এই যুবকের চেয়ে বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে সাদৃশ্যতা আর কাউকে দেখিনি। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির নামাজ। হযরত মাওলানা মুহাম্মদ হোসেন চিশতি নিজামী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যেরকম সতর্কতা অবলম্বন করে নামাজ আদায় করতেন, বর্তমান সময়ে সেটা আর দেখা যায় না। সবসময় আমার দুই রাকাত তার এক রাকাত হতো, আর অন্যান্য লোকেরা আমার চার রাকাতে, কমপক্ষে ছয় রাকাত, বরং অনেকে আট রাকাতও পড়ে নিত। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত মারহাবা। একইভাবে নামাজে একাগ্রতা পাওয়ার জন্য তিলাওয়াত ধীরে ধীরে পাঠ করুন, আর যেখানে যেখানে সরিভাবে সুযোগ থাকে, যেমন গভীর রাতে তাহাজ্জুদ ইত্যাদির মধ্যে, খুবই সুন্দর কণ্ঠে কুরআনে করিম পাঠ করুন। তাবেঈ বুজুর্গ হযরত ইয়ালা বিন মামলাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি উম্মুল মুমিনিন সমস্ত মুমিনদের প্রিয় আমাজান হযরত বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাতের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিরাতের বর্ণনা দিলেন যেটার এক একটি হরফ স্পষ্ট ছিল। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মিরাতুল মানাজি কিতাবে বলেন, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত খুবই আস্তে আস্তে ও পরিষ্কার ছিল, যা দ্বারা প্রতিটি শব্দ আলাদা আলাদা ভাবে বোঝে আসত এবং প্রতিটি শব্দের হরফ হা আইন জা জাল স্পষ্টভাবে বোঝা যেত। একটি শব্দ অন্য শব্দের সাথে সংমিশ্রণ হতো না। কোরআনে করিম তিলাওয়াতের নিয়ম হল এটাই, বেশি পাঠ করার চেষ্টা করবেন না, যদিও বা অল্প পাঠ করেন কিন্তু তা শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। হযরত তাউস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন যে নবী আকরাম হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হল, কোন ব্যক্তি কোরআনে করিমের সুন্দর কণ্ঠের অধিকারী ও ভালো কিরাত পাঠকারী? বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে তোমার অনুভব হয় যে আল্লাহ পাককে ভয় করছে। হযরত মুফতি আহমেদ ইয়ার খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা বলেন, এই হাদিসটি ওই সব হাদিসের ব্যাখ্যা যেগুলোর মধ্যে সুললিত কণ্ঠ ভালো তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যথিত হৃদয়ে আদায়কৃত ও খোদাভীতি সম্পন্ন কিরাত উত্তম, আসল কণ্ঠ চিকন হোক বা মোটা। কতিপয় বুজুর্গদের দেখা গেছে যে তাদের কণ্ঠ মোটা ছিল কিন্তু তাদের তিলাওয়াতে স্বয়ং তাদের ও শ্রবণকারীদের পশম দাঁড়িয়ে যেত, হৃদয় কেঁপে উঠত। আল্লাহ পাক এরকম তিলাওয়াত নসিব করুন, আমিন। আল্লাহ পাকের তিলাওয়াত, কোরআনে পাকের তিলাওয়াত অবশ্যই অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কোরআনে করিমের একটি হরফ পাঠ করলে দশটি নেকির সওয়াব অর্জন হয়। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবের একটি অক্ষর পাঠ করবে সে একটি নেকি পাবে যেটা দশটি নেকির সমান হবে। আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, প্রতিটি হরফের বিনিময়ে একশোটি নেকি। আমিরুল মুমিনীন মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কুরআনে করিম তিলাওয়াত করে তার জন্য প্রতিটি হরফের বিনিময়ে একশোটি নেকি রয়েছে, আর যে নামাজের মধ্যে বসে তিলাওয়াত করবে তার জন্য প্রতিটি হরফের বিনিময়ে পঞ্চাশটি নেকি রয়েছে, আর যে ব্যক্তি নামাজ ব্যতীত অন্য সময় অজু সহকারে তিলাওয়াত করবে তার জন্য ২৫টি নেকি রয়েছে, আর যে অজুবিহীন তিলাওয়াত করবে তার জন্য ১০টি নেকি রয়েছে, এবং রাতের কিয়াম উত্তম, কেননা ওই সময় হৃদয় বেশি অবসর থাকে। অনেক ইসলামী ভাই খুবই দ্রুত গতিতে কোরআনে করিম পাঠ করে যাতে বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারে, কিন্তু তিলাওয়াতের মধ্যে তাজবিদের কায়দা অনুসরণ করে না আর ভুল তিলাওয়াত করে থাকে। অথচ কোরআনে করিমের হরফ সমূহ সঠিকভাবে তিলাওয়াত ও ভুল তিলাওয়াত থেকে বেঁচে থাকা ফরজে আইন। যেমন আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নিঃসন্দেহে এতটুকু তাজবিদ যা দ্বারা হরফ সমূহ সঠিকভাবে আদায় হয় আর ভুল পড়া থেকে বেঁচে থাকা যায়, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন। পারা 29 সূরা মুজাম্মিলের চতুর্থ আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাতিলিল কুরআনা তারতিলান, কানজুল ইমান থেকে অনুবাদ, আর কুরআন খুব থেমে থেমে পাঠ করো। আমার আকা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তারতিলা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কুরআন মাজিদ এইভাবে ধীরে ও আস্তে আস্তে পাঠ করো যেন শ্রবণকারী এই আয়াত ও শব্দাবলী গণনা করতে পারে, এমনকি ফরজ নামাজে এইভাবে তিলাওয়াত করুন যেন পৃথক পৃথক ভাবে প্রতিটি হরফ বোঝা যায়, তারাবির নামাজে মধ্যম পদ্ধতিতে, আর রাতে নফল নামাজে এতটুকু দ্রুত গতিতে পড়া যেতে পারে যেটা সে বুঝতে পারে। মাদারিক গ্রন্থে রয়েছে ধীরে সরস্বতিতে হরফ সমূহ আলাদা আলাদা ভাবে ওয়াক অর্থাৎ থামা ইত্যাদি আলামতের হেফাজত, সমস্ত হারাকাত অর্থাৎ জবর জের পেশ ইত্যাদি আদায়ের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখা, তার তিলা অর্থাৎ খুবই ধীরে ধীরে এই মাসালার মধ্যে তাগিদ সৃষ্টি করছে যে এই বিষয়টি তিলাওয়াতকারীর জন্য অত্যন্ত জরুরি। তার তিলের আহকাম জানার জন্য ফতোয়া রাজবিয়া ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 275 থেকে 282 অধ্যয়ন করুন। সাধারণ লোক মধ্যম পদ্ধতিতে তিলাওয়াত করবেন। ফতোয়া রাজবিয়া সপ্তম খণ্ড 478 থেকে 479 পৃষ্ঠায় রয়েছে। আস্তে ও মধ্যম গতিতে পড়ার ব্যাপারে খুব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, এখানে সেটা সারাংশ সাবলীল ভাষায় পেশ করার চেষ্টা করছি। যেসব লোক কোরআনে কারিম পড়ার ক্ষেত্রে চিন্তা গবেষণা করার যোগ্যতা রাখে না, তাদের জন্য তিলাওয়াত করার ক্ষেত্রে মধ্যম পদ্ধতিতে তিলাওয়াত করাই উত্তম, কেননা যতটুকু দ্রুত পাঠ করবে ততটুকু তিলাওয়াত বেশি হবে, আর কোরআনে কারিমের প্রতিটি হরফের বিনিময়ে 10টি নেকি রয়েছে, 100টির স্থলে 500টি হরুফ পাঠ করবে তো হাজারের স্থলে 5000 নেকি মিলবে, এবং প্রতিটি সওয়াব বোধগম্য হওয়ার উপর নির্ভর নয়। ঘটনা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নে আল্লাহ পাককে জিয়ারত করেন, তো আরজ করলেন, হে আমার প্রতিপালক, কোন জিনিসটি তোমার বান্দাদেরকে তোমার আজাব থেকে বাঁচাতে পারে? বললেন, আমার কিতাব অর্থাৎ কুরআনে কারিম। আরজ করলেন, সেটাকে বুঝে পড়া নাকি না বুঝে? বললেন, উভয় পদ্ধতিতে, বুঝে পড়া বা না বুঝে পড়া। আরো বিস্তারিত দেখুন ফতোয়া রাজবিয়া সপ্তম খণ্ড 478 থেকে 479 পৃষ্ঠা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের প্রয়োজনীয় মাসালা জানা অনেক জরুরি, কেননা যে নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ও নামাজ ভঙ্গকারী বিষাদ ইত্যাদির জ্ঞান রাখে সে ভালোভাবে নামাজ পড়তে পারে, আর যে নামাজের প্রয়োজনীয় মাসাইল জানে না সে শুদ্ধভাবে কিভাবে নামাজ আদায় করতে পারবে? মনে রাখবেন, যার উপর নামাজ ফরজ তার উপর নামাজের প্রয়োজনীয় মাসালা জানাও ফরজ। বরের নামাজ, হে আশিকানে রসুল, খুবই কঠিন একটা সময় এসেছে। আমাদের বর্তমান মুসলমানদের এমন একটি সংখ্যাও পাওয়া যাবে যারা নামাজ পড়তেই জানে না। যেমন দাওয়াত ইসলামের একজন মাদানী ইসলামী ভাইয়ের বর্ণনা হল, আমি করাচির একটি মসজিদের ইমাম, এক রাতে ঈশার নামাজের পর প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় আমরা কিছু ইসলামী ভাই মসজিদে উপস্থিত ছিলাম, তো একজন বর তার কিছু বন্ধুদের সাথে নিয়ে মসজিদে আসলো আর আমাকে বলতে লাগলো, আমাকে নামাজ পড়িয়ে দিন। আমি উত্তর দিলাম, আমি তো নামাজ পড়িয়ে ফেলেছি, আপনারা নিজে নিজে পড়ে নিন। সে পুনরায় বলল, না, আমাকে আপনি নামাজ পড়িয়ে দিন। তো এখন আমি তার কথা বুঝে গেলাম যে সে বলছে, আমি নামাজই পড়তে জানি না, সুতরাং আপনি আমাকে সে পদ্ধতিটা শিখিয়ে দিন। আমি এক অভিজ্ঞ ইসলামী ভাইকে বললাম, আপনি তাকে পদ্ধতি শিখিয়ে দিন। তিনি তাকে পদ্ধতি শিখিয়ে দিলেন, কিন্তু সেই 34 বছর বয়সী বরের জানাই ছিল না যে রুকু, সিজদা, তাহিয়াতু ইত্যাদি কাকে বলে আর তাতে কি পড়তে হয়। অতঃপর তাকে এক একটি বিষয় বোঝাতে হয় যে হাত কান পর্যন্ত উঠিয়ে নাভির নিচে বাঁধতে হয়, রুকু ও সিজদা এভাবে করবেন, এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি বিষয় তাকে বলে দেওয়া হল। অথচ সেই বর ঈশার নামাজ পড়তে আসেনি, বরং এজন্য এসেছিল যে তাদের বংশে বিবাহের সময় বরকে 2 রাকাত নফল নামাজ আদায় করার প্রচলন রয়েছে। মসজিদ তো বানা দি সব ধর্মে, ইমা কি হারারত ওয়ালো নে, মন আপনা পুরানা পাপি হে, বর্ষ সে নামাজি বন না সকা। হে আশিকানে নামাজ, নামাজের মধ্যে তাড়াহুড়া করার অভ্যাস দূর করতে, নামাজের প্রয়োজনীয় আহকাম সম্পর্কে জানতে, নামাজের মধ্যে একাগ্রতা ও বিনয়ের স্পৃহা বৃদ্ধি করার জন্য মাদানী কাফেলায় সফর করার অভ্যাস গড়ুন। আপনাদের উৎসাহের জন্য একটি মাদানী বাহার উপস্থাপন করছি, যেমন ঢেরকি জেলা ঘুটকি সিন্ধের ইসলামী ভাই, বয়স প্রায় 24 বছর, দুনিয়াদার প্রকৃতির যুবক ছিল, সে দিনই বিষয়টি থেকে দূরে ছিল, না নামাজের প্রতি যত্নশীল ছিল আর না রোজার প্রতি, খারাপ বন্ধুদের সাথে মেলামেশা করা, সিনেমা নাটক দেখা তার স্বভাব ছিল, মন্দ সংস্পর্শের কারণে মদ পান করত। এরকম নষ্ট হয়ে যাওয়া লোকের নেকির পথে ফিরে আসার মাধ্যম হয়েছে দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ, যে তাকে একক প্রচেষ্টায় বুঝিয়ে সাপ্তাহিক সুন্নতে পারে ইজতিমার দাওয়াত দিয়েছে, আর আলহামদুলিল্লাহ সে ইজতিমায় অংশগ্রহণ করেছে আর তার উপর সামান্য প্রভাব পড়েছে, কিন্তু গুনাহের মধ্যে বন্দী থাকার কারণে সে দাওয়াত ইসলাম ইসলামী বেশি বরকত অর্জন করা থেকে বঞ্চিত রইল। অতঃপর কিছুদিন পর সেই ইসলামী ভাই তাকে আশিকানে রসুলের সাথে তিন দিনের মাদানী কাফেলায় সফর করার দাওয়াত দিলেন, যেটার উপর সে লাব্বাইক বলে সাড়া দিয়ে আল্লাহর রাস্তায় সফর করল। মাদানী কাফেলার মধ্যে একজন মুবাল্লিগ 63 দিনের মাদানী তরবিয়ত কোর্সের মন মানসিকতা দিল, আর তার এই কোর্সটি করার সৌভাগ্য নসিব হয়ে গেল। সে কোর্সের মধ্যে ফয়জানের মদিনা করাচিতে অনুষ্ঠিত তিন দিনের তরবিয়ত ইজতেমায় অংশগ্রহণ করারও সুযোগ মিলে সে কবরের প্রথম রাত বয়ানটি শুনল তো তার মন পরিবর্তন হয়ে গেল এবং সে নিজের অতীতের গুনাহ থেকে তওবা করে সুন্নতে ভরা পোশাক সাজিয়ে নেয়ার দৃঢ় নিয়ত করে নিল। আলহামদুলিল্লাহ, সে একটি মসজিদে ইমামতি করার সৌভাগ্য অর্জন করল এবং এলাকায় মুশারাতের নিগরান অর্থাৎ সভাপতি হিসেবে দাওয়াত ইসলামী দিনই কাজ করার দায়িত্ব পেল। তেরা শুকর মাওলা দিয়া দিনই মহল, না ছুটে কভি ভি খোদা দিনই মহল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।